রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একসঙ্গে হিজরত করে রাতের বেলায় গারে হেরার দিকে পৌঁছে গিয়েছেন। গারে হীরা সামনে যখন আসলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ লা তাদখুলুহু হাত্তা আদখুলাহু কাবলাক, ইয়া রাসূলুল্লাহ আমি ঢুকার আগে আপনি ঢুকবেন না, আমি আগে ঢুকি। ফাইন কানা ফিহি শাইউন আসাবানি দুনাক, এখানে যদি কোনো কিছু সাপ বিচ্ছু এই জাতীয় কিছু থাকে আমি চেক করি, কিছু থাকলে আমি সেটাকে ফেস করি, আমাকে দংশন করুক আপনাকে নয়। অথবা তিনি ঢুকে সবগুলোকে ঠিকঠাক করলেন এবং কিছু গর্ত ছিল যেগুলো সাপ বিচ্ছু ব্যবহার করে সেগুলোকে তিনি চেষ্টা করলেন বন্ধ করে দেওয়ার জন্য। এমনকি কোনো কোনো জায়গায় দেখা গেল যে বন্ধ করার কিছু নেই, ওনার নিজের গায়ের কাপড় ছিঁড়ে সেটা ছিদ্র বন্ধ করলেন, কিন্তু দুটো ছিদ্র বন্ধ করতে পারলেন না, আর কিছু নাই বন্ধ করার মতো দিয়ে বন্ধ করতে পারেন। তখন তিনি নিজের দুই পা দিয়ে দু ছিদ্রটাকে আটকিয়ে রাখলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঢুকতে বললেন এবং তিনি বললেন যে আপনি একটু রেস্ট নেন, আপনি খুব টায়ার্ড হয়ে গেছেন। নিজের কোলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাথা রাখলেন দিয়ে ওনাকে শুইতে দিলেন, তিনি একটু ঘুম এসে গেল। আর এই ঘুমের মধ্যেই থাকা অবস্থাতেই একটা বিচ্ছু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের মধ্যে ঠোকর মারল। বিচ্ছুর কামড় তো বেশ বিষধর, তিনি নড়াচড়া করলেন না, হজম করে থাকলেন, নড়াচড়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে। কিন্তু কষ্ট চোখের পানিতে চলে আসলো, ওনার এই বিষের কারণে চোখ দিয়ে যখন পানি পড়ছিল, পানি দাঁড়ি থেকে টপকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওনার কোলে আসেন, চেহারার মধ্যে চোখের পানি টপ করে পড়ে গেল। আর এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জেগে উঠলেন, ঘুম ভেঙে গেল, কি হলো, মা লাকা ইয়া আবু বকর, তিনি জিজ্ঞেস করলেন আবু বকর আপনার কি হয়েছে। ক্বালা লুদিগতু, তখন তিনি বললেন আমাকে বোধহয় কিছু কামড় দিয়েছে। ফেদাকা আবি ওয়া উম্মি, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন, ওনার জন্য দোয়া করছেন। ফাতাফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাহাবা মা ইয়াজিদু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দংশনের জায়গায় একটু থুতু নিক্ষেপ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাআলা ওনার বিষের এই কষ্ট দূর করে দিলেন। কোন কোন রেওয়ায়েতে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল হয় তখন তিনি ওই বিষের যাতনা কিছুটা ফিল করেন, আল্লাহ তাআলা আটকিয়ে রেখেছিলেন যে ওনার সারা জীবনে কষ্ট হয়নি, কিন্তু মৃত্যুর সময় সেই বিষের যন্ত্রণা ওনাকে কিছু ভোগ করতে হয়েছিল। যাই হোক, তিন রাত তিন দিন ওনারা থাকলেন। ওনারা এসেছিলেন আসলে বৃহস্পতিবারে দিবাগত রাতে ঢুকেছিলেন, তো ওনারা থাকলেন, শুক্রবার রাত কাটালেন, শনিবার রাত কাটালেন এবং রোববার রাত কাটালেন, তিন দিন তিন রাত। এবং ওনারা সোমবার সকালে সেখান থেকে বের হয়ে রওনা করে দিলেন আবার মদিনার দিকে। ওনারা তো এদিকে রাতের অন্ধকারে হেরা গুহাতে গারে সাউরে চলে আসলেন, সরি আই মিস্টেক, হেরা গুহা বলেছিলাম, গারে সাউরে চলে আসলেন। এখন কাফিররা তো ঘিরে রেখেছে ওনাকে ধরার জন্যে, তো তারা সকালে যখন উঠল ধরার জন্যে বা ওনাকে অপেক্ষায় আছে, তখন তাদেরকে বলা হলো আল্লাহ তাআলা ওনাকে কিভাবে বের করলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি হাতে নিয়েছিলেন এবং তাদের দিকে ছুঁড়ে মেরেছিলেন, এই বালিগুলো সবার গায়ে লাগলো যারা যারা ঘেরাও করে রেখেছিল এবং তাদের চোখকে আল্লাহ অন্ধ করে দিলেন, দেখতে পেল না, তিনি বের হয়ে চলে গেলেন। সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন, ওখান থেকে ওনাকে নিয়ে গারে সাওরে আসলেন। আম্মাল মুশরিকুন, আর মুশরিকরা তখনও ওনাকে ঘিরে ধরে বসে আছে যে সকাল আর্লি মর্নিং, কত আর্লি আগে উঠে, উঠার সঙ্গে সঙ্গে আমরা তাকে অ্যাটাক করব, তারা এটা টের পেল না। তো একজন এসে বলল ফামাশারু ইলা রাজুলুন ইয়াকুলু লাহুম মা তানতাদিরুনা হাহুনা, তোমরা এখানে কিসের অপেক্ষা করছো, কি জন্য ঘেরাও করে রেখেছ? কালু মুহাম্মাদুন, তারা বলে যে মুহাম্মাদকে ধরার জন্য অপেক্ষায় আছি। কালা খাইয়াবাকুমুল্লাহ, ওয়াল্লাহি খারাজা আলাইকুম মুহাম্মাদ, আল্লাহ তোমাদেরকে ব্যর্থ করে দিলেন, মুহাম্মাদ বেরিয়ে চলে গেছেন। তোমরা মা তারা কামিন কুমরা দিলেন ইল্লা ওয়াকাদ ওয়াজা আলা রাসিহি তুরাবা, এটা কি জিন কেউ হবে কিনা ইবলিসের কোনো কিছু? আল্লাহ ভালো জানেন যে দেখো তোমরা তোমাদের মাথায় হাত দিয়ে দেখো, সবার মাথায় তোমাদের বালি লেগেছে, এই বালি তোমাদের চোখে লেগেছিল আর তোমরা নজর করতে পারোনি, দেখতে পারোনি, তো সে তো ফাঁকি দিয়ে চলে গেছে। ইল্লা ওয়াকাদ ওয়াজা আলা রাসিহি তুরাবান ওয়ান তালাকা লিশানি ফা আফামা তারাউনা মা বিকুম, সবাই তার কথা শুনে মাথায় হাত দিল, ফাইদা আলাইহি তুরাব, সবাই দেখতে বলে তাই তো মাথার মধ্যে কিছু বালি আছে। ফাকান্নাহুম লাম ইসাদ্দিকু, কিন্তু তারাও এই লোকের কথা বিশ্বাস করতে পারছে না, আমরা এতজনে ঘেরাও করে রেখেছি কোনখান দিয়ে বেরিয়ে যাবে, নো শুয়ে আছে নিশ্চয়ই। ফাজালু ইয়াতাল্লাউনা মিন শিক্কিল বাব, তারা দরদার ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করলো যে মোহাম্মদ ওই বেডে ঘুমায়, ঘুমানো আসে না, চলে গেছে দেখি। ফাক্কা আন্নাহুম ওকে আল্লাহ ইন্নালা হাদা মুহাম্মাদুন নাঈমান আলাইহি বুরদুহু, দেখে বললো যে না ও তো মোহাম্মদ যে চাদর গায়ে দেয় নীল সবুজ মখমলের চাদর, ওইটা তো সবুজ চাদর, ওইটা গায়ে দিয়ে তো শুয়ে আছে সে, এত আসলে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি শুয়ে রেখেছেন। ফামা যালু কাযালিকা হাত্তা আসবাহু, কাজেই তারা ওই শেষ রাতেও এরকম কিছু কি বেড়ে দেখার চেষ্টা করলো না, ঠিকই আছে সকাল হওয়ার অপেক্ষা তারা থাকলো। সকাল হওয়ার পরে তখন তারা যখন একটু আলো একটু খোলাসা হয়েছে, একটু উজ্জ্বল হয়েছে, ফাদাখালু আলাইহি, তারা ঢুকে পড়লো সবাই কয়েকজন তরবারি হাতে নিয়ে রুমের মধ্যে ঢুকে পড়ে বেডকে ঘেরাও করে ফেললো। কাশাফুল বরদ, গায়ের যে আচ্ছাদন যে চাদর মোড়া দিয়ে শোয়ার কথা ওটা উঠে ফেললো। ফাইদা বিহি আলিয়ুন, তখন দেখলো যে না এই তো আলী শুয়ে আছে। কল ওয়াল্লাহি লাকাদ কানা সাদাকান আল্লাযী কানা হাদাসানা, কে কোন লোক এসেছে বলছিল যে মোহাম্মদ চলে গেছে, ঠিকই তো বলেছে দেখা যায়। তারা জিজ্ঞেস করলো আলীকে যে আইনা সাহিবুকা, কই তোমার সঙ্গী কই, আমরা যাকে খুঁজছি তিনি কই? ওকে, তখন তারা দেখলো যে না আলী রাদিয়াল্লাহু আনহু বলেছে আমি তো জানি না কোথায় গিয়েছেন। তখন তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে তারা কি করলো, ওনাকে মারধর করলো, আলী রাদিয়াল্লাহু আনহুকে এমনি ছেড়ে দিল না। ও সাহাবুহু ইলাল কাবা, ওনাকে টেনে হেঁচড়ে কাবার পাশে নিয়ে আসলো। ওয়াহাবাসুহু সাআতান আলাইহিম আল্লাহুম ইয়াযফুরুনা বিখবরিহিমা, ওনাকে কিছুক্ষণ টর্চার করে ওনার থেকে খবরটা বের করা যায় কিনা যে উনি কোথায় গেলেন কি করলেন। তা আলী রাদিয়াল্লাহু আনহু একই কথা, আমি তো জানি না কোথায় গিয়েছে, আমাকে এখানে শুয়ে থাকতে বলছে আমি শুয়ে থেকেছি। যখন পেল না তখন দৌড়ে ওনাকে মারধর করে কাবা ঘরে নিয়ে কতক্ষণ আটক করে রাখলো। এরপরে তারা চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, তারা জানে যে এই লোক হলো তার সবচেয়ে ঘনিষ্ঠ সাথী, কোনো দিকে গেলে নিশ্চয়ই তাকে নিয়ে যাবে। ওইখানে তাদের দরজা তখন গেল, কালাত বেড়ে দরজা নক করলো, করার পরে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা তিনি বেরিয়ে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন আসমা, তিনি এসে বললেন তাদেরকে যে কি চাও? তারা বলল আইনা আবুক, তোমার বাবা কই? কালাত লা আদ্রি আল্লাহ, আইনা আবি, আমি আল্লাহর কসম জানি না আমার আব্বা কোথায় গিয়েছেন। কিন্তু এই কথায় আবু জাহেল ক্ষান্ত না হয়ে সে তার হাত উঠালো আঘাত করার জন্য, থাপ্পড় দেওয়ার জন্য। আয়েশা আসমা রাদিয়াল্লাহু আনহাকে তার গালে এত জোরে থাপ্পড় দিল যে তার হাতের ইয়ে লেগে কানের এখানে কিছু দুল জাতীয় বা কিছু একটা কানের মধ্যে দেওয়া ছিল, তার হাতের থাবায় ওই কানের অলঙ্কারটাও পড়ে গেল। এবং আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ওকে না ফাহিশান খাবীসান, এ খবিজটি এত মারাত্মক যে আমি একজন মেয়ে মানুষের গালে সে থাপড় এত জোরে মারলো, আমার কান থেকে ছিঁড়ে পড়ে গেল আমার কানের যে অলঙ্কার ছিল। এরপরে তারা এখন চিন্তা করলো কি করতে হবে, তারা আবার মিটিংয়ে বসলো বড় বড় লিডাররা। মিটিংয়ে বসে সিদ্ধান্ত করলো যে এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চলে গেল, তাকে কি করতে পারি, কিভাবে ধরতে পারি। প্রথমে তারা বলল যে চতুর্দিকে চৌকি বসাও, রাস্তার মুখে মুখে লোকজন পাঠিয়ে দাও, নিজেদের দ্বারা দ্বারা ভলান্টিয়ার আসে আসে। এছাড়া তারা ঘোষণা করলো বিশাল অঙ্কের অ্যামাউন্ট, 100 উট পুরস্কার দেওয়া হবে, যে ব্যক্তি এই দুইজন মোহাম্মদ এবং আবু বকরকে জিন্দা অথবা মৃত ধরে নিয়ে আসতে পারে, লাশ আনুক আর জিন্দা আনুক তার জন্য 100 পুরস্কার। এখন এই খবরে চতুর্দিক থেকে লোকজন এখন খোঁজাখুঁজি করছে, পরের দিন সকাল থেকে খোঁজাখুঁজির মধ্যে নেমে গেছে। ওনারা তিনজন তো এখন, দুইজন তো এই গারে শহরে আছেন, এখানেও তারা উঠতে উঠতে এসে গেল। যদিও তাদের পায়ের চিহ্নগুলোকে মোছার জন্য চেষ্টা করা হয়েছে যে যাতে করে তারা পায়ের চিহ্ন ধরে ধরে খুঁজে না বার করে, তারপরেও তারা সেখানেও চলে এসেছে। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাচ্ছেন গুহার ছিদ্র দিয়ে তাদের পাগুলো দেখা যায়। তারা যদি এখন নিচের দিকে মাথা নামিয়ে এরকম গুহার মুখে মাথা ঢুকিয়ে দিয়ে দেখতে চেষ্টা করে তাহলে তারা দেখে ফেলবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুবই ঘাবড়িয়ে গেলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ, লাউ আন্না বাদাহুম তাক্তা বাসারাহু রাআনা, তাদের কেউ যদি এখন তাদের মাথাটাকে একটু নিচু করে ফেলে তাহলে তারা আমাদেরকে এক্ষুনি দেখে ফেলবে, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া আবা বকর, মা যান্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, তোমার কি ধারণা, তুমি কি মনে করো যে আমরা কি শুধু দুইজন একা, আমাদের সঙ্গে তৃতীয় জন আছে তার কথা ভুলে গিয়েছ, তিনি কে? আল্লাহ তাআলা। ওই কথা অন্য সময় আল্লাহ তাআলা কোরআনে পাকে নাজিল করেছেন, সূরা তাওবার 40 নম্বর আয়াতে এসেছে, বা দাউদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ।
আল্লাহ তাআলা মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, পরবর্তী সময়ে মদিনা নাযিল করেছিলেন এই কাহিনীকে উল্লেখ করে, তোমরা যদি তার নবীকে সাহায্য না করো, মুসলিমদের মধ্যে দুর্বল যারা ছিল তাদেরকে লক্ষ্য করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অনেক সাহায্য করেছেন, তাকে আল্লাহ নবীকে অনেক সাহায্য করেছেন। যখন কাফেরগণ তাদেরকে বের করে দিয়েছিল, অর্থাৎ মক্কা থেকে ওনারা হিজরত করতে বাধ্য হলেন, এই দুইজন যখন গারে সাওর গুহার মধ্যে ছিলেন, আর যখন তার সাথী তাকে বলছে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বা ঘাবড়িয়ে গেলেন যখন তিনি, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার সাথে আবু বকরকে বললেন, লা তাহজান, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ইন্নাল্লাহ মাআনা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সেটাই হচ্ছে সালিসু তালাহা, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, অতঃপর আল্লাহ তাআলা তার উপরে প্রশান্তি নাজিল করে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপরে তিনি আল্লাহ নবীর কথা শুনে শান্তি এসে গেল, দিলের যে কষ্ট ছিল, দুশ্চিন্তায় পেয়ে বসেছিল, খুব প্যানিক অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা, যে আল্লাহ নবীতে এখনই ধরা পড়ে যাবেন। আল্লাহ তারা ওনাকে শান্তি দিলেন, উনি থামলেন। ও আইয়াদা হবে জুনু দিলাম তারাও হা, আর এমন বাহিনী দিয়ে আল্লাহ তালা সাহায্য করলেন যা তোমরা দেখোনি। ওয়াজা আলা কালিমাত আল্লাহ দিন কাফার সুফলা, আর যাদের যারা কুফরি করেছে তাদের কথাকে আল্লাহ তালা নিচে নামিয়ে দিলেন। ও কালিমাতুল্লাহিয়ালিয়া, আল্লাহর বাণী আল্লাহর কথাই সবসময় উঁচু থাকবে। আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ মহাশক্তিশালী এবং তিনি অনেক জ্ঞানী বিচক্ষণ, যা কিছু তিনি করতে চান তিনি করতে সক্ষম। আল্লাহ তাআলা ওনাকে কিছু বাহিনী দিয়ে সাহায্য করলেন। কোনো কোনো রেওয়ায়তে এসেছে তখন গুহার মুখে মাকড়সার জাল বিছানো হয়ে গেল, মাকড়সা জাল বিছানো, স্পাইডার নেট। তখন কাফেররা ওদিকে আর মাথা নিচু করে দেখল না, এই জন্যে যদি এই গুহার মধ্যে কোনো মানুষ পালানোর জন্য লুকায় তাহলে তো এরকম মাকড়সার জাল থাকার কথা না, কাজে ওখানে আর মাথা নিচু করে দেখার কোনো দরকার নাই। তো এই গুহার মুখের মধ্যে আল্লাহর যে বাহিনী পাঠিয়ে দিলেন সেই বাহিনীর সদস্য কে ছিল? মাকড়সা। বেজনু দিলাম তারাও হয়, এমন বাহিনী এমন সৈন্য আল্লাহর কাছে আসে যা তোমরা দেখতেই পারো না। অবশ্য এখানে এই খাতা নয়, বদর যুদ্ধের কথা আছে যেখানে আল্লাহ তালা ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, এতে সবকিছুই আল্লাহর বাহিনীর কথা আছে। তো এভাবে ওনারা থাকলেন। তারপরে যেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তিন দিন তিন রাত পরে সেখান থেকে বের হওয়ার জন্য ওনার আগেই প্ল্যান করেছিলেন। ওনারা যে যাকে আবদুল্লাহ ইবনে আল উরাইকেত, আবদুল্লাহ ইবনে উরাইকেতকে ঠিক করেছিলেন, ভাড়া করেছিলেন, সে কিন্তু কাফের, কিন্তু সে এক্সপার্ট, কিন্তু বিশ্বস্ত। তার সঙ্গে চুক্তি করলেন যে তুমি তিন দিন পরে গারে সাউরের সামনে দুটো উট নিয়ে, ওই উট দুটো নিয়ে দাঁড়িয়ে যাবে বা তার কাছে আসবে, আমরা সেখান থেকে রওনা করব। ঠিক তিন দিন পরে সে পৌঁছে গেল উট নিয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরের আনু বেরিয়ে আসলেন। আর এটা ছিল সোমবার অর্থাৎ রোববার দিবাগত রাতের শেষ রাতে, সোমবারে আর্লি মর্নিং, ওকে ওকে, বা সোমবারে রাতে, সোমবারের রাতেই আসলে তখন ওনারা বের হলেন। ওকে, মদিনার দিকে রওনা হয়ে গেছেন। মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন তখন ওনারা চারজন সঙ্গী হলেন, অলটুগেদার চারজন, একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আছেনই, তাদের সঙ্গে ওনাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিশ্বস্ত ক্রীতদাস আমের ইবনে ফুহাইরা, তিনিও ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি ইমান এনেছেন সাহাবি। এরপরে আরেকজন ছিল আব্দুল ইবনে উরাইকেত, ওনাদের পথের যিনি গাইড। এই চারজন রওনা করে দিয়েছেন। ওকে, ওনারা গেলেন যে এমন একটি রাস্তা ধরে যে রাস্তাটা আসলে মক্কার থেকে মদিনা যাওয়ার রাস্তা নয়, মক্কা থেকে বেরিয়ে ইয়ামানের দিকে রওনা করে দিলেন উল্টা দিকে, তারপরে ঘুরে আবার বহুদিন যাওয়ার পরে উত্তর দিকের এসে সাগরে লোহিত সাগরের পাড়ে দিয়ে মদিনার দিকে আসলেন। সাধারণত মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এই রাস্তায় লোকেরা এইভাবে কোনোদিন যাওয়ার কথা চিন্তা করে না, তাদের দৃষ্টি আকর্ষণের জন্য থেকে এড়ানোর জন্য ওনারা এই কাজটা করলেন। যাই হোক, কিছু দূর যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনারা চারজন একসঙ্গে যাচ্ছেন, পথের মধ্যে কিছু ঘটনা ঘটল। একটা ঘটনা ঘটল, বুখারী সহিহ বুখারী হাদিসে এসেছে এবং মুসলিমের হাদিসে, সুরাকা ইবনে মালিক, সে বনি মুদলেজ, মক্কার না, বনি মুদলেজ হলো এই মিডওয়েতে, পথি মধ্যে মক্কা থেকে বের হয়ে মদিনার দিকে রওনা করে দিলে কিছুক্ষণ রাস্তার মধ্যে ওই মাঝামাঝি কোনো এলাকায় তাদের বসবাস, একটা কবিলা, তাদেরকে বলা হয় বনি মুদলেজ। সেখানে মধ্যে একজন তাদের মধ্যে খুব দুর্ধর্ষ লোক ছিলেন, সুরাকা ইবনে মালিক, তিনি নিজে বর্ণনা করেন, তিনি তখন কাফের কিন্তু পরে তিনি ইসলাম কবুল করে ঘটনা বলেছেন। তিনি বলেন যে আমি বসাচ্ছিলাম আমার লোকজনের সঙ্গে, একজন দৌড়ে এসে আমাদের কাছে বলল ইয়া সুরাকা ইন্নি কাদ রাআইতু আনিফান আসওয়িদাতান বিসাহিল আরাহা মুহাম্মাদান ওয়া আসহাবু। সুরাকা, তুমি তো খুব ভালো ঘোড়সওয়ার, ভালো শিকারী, আমি এই একটু দূর থেকে দেখতে পেলাম কালো কালো কিছু দেখা যায়, কয়েকজন লোক সাগরের তীর ধরে হেঁটে হেঁটে মদিনার রাস্তার দিকে এগুচ্ছে, মদিনামুখী। আমার মনে হচ্ছে মুহাম্মদ এবং তার সাথী হবে, যে খবর অলরেডি ইতিমধ্যে এদের কাছে পৌঁছে গেছে, যারা এই দুজনকে জীবন্ত অথবা মৃত ধরে আনতে পারবে তাদের জন্য 100 উটের পুরস্কার। এই খবর সবাই জানে, যে খবর দিয়েছে সেও জানে আর সুরাকাও জানে। সুরাকা এটা শুনে বলল, ফা আরাফত আন্নাহুম হুম, তার কথা শুনে আমি টের পেলাম এই ওরাই হবেন, ওনারাই হবেন। ফাকুলতু লাহুম ইন্নাহুম লাইসু বিহিম, আমি তখন তাকে বললাম না ওটা ওনারা না, অন্য কেউ হবে। ওয়ালা কিন্নাকা রাআইতা ফুলানান ফুলানান, না তুমি বলতো অমুক আর অমুককে দেখেছ, যারা তাদের উঁট হারিয়ে গিয়েছিল ওদের জন্য ওরাই বোধহয় উঁট খুঁজতে গিয়েছে। সে জেনে এই কথা কেন বলছে বলেন? হ্যাঁ, কারণ সে শিকারী, সে ধরবে বাকিদেরকে। যারা শুনলো মজলিসের মধ্যে কেউ যেন এদিকে অগ্রসর না হয়, না 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 ওরা না, ওই যে আমাদের দুইজন আছে না ওই পাশের গ্রামের, তাদের উঁট হারিয়ে গেছে, ওরা উঁট খোঁজার জন্য ওদিকে গিয়েছে, তুমি ঠিক মতো ধরতে পারোনি। তো লোকটা বলে, না আল্লাহ, মনে হয় তাই, তুমি বোধহয় ঠিকই বলেছ। সুরাকা বলে, অতবার আমি চট করে ঘরে গেলাম, আমার বান্দিকে বললাম যে আমার তাজি ঘোড়াটা রেডি করে ফেলো, জলদি করে আমি এক্ষুনি বেরিয়ে যাব, আমার বর্ষা নিয়ে তরবারি নিয়ে আমি বেরিয়ে গেলাম ওনাদেরকে ধরার জন্যে। আমি যখন ওনাদের কাছাকাছি পৌঁছে গিয়েছি, হাইসু ইসমাউহুম সাউত, আমার এদিকের আওয়াজ তারা শুনতে পাবে এতটুকু দূরত্বে আমি তাদের কাছাকাছি পৌঁছেছি, হঠাৎ করে আমার উঠটা একটু ধাক্কা লেগে অথবা পায়ের মধ্যে একটু খটকা লেগে বা গুতা লেগে পড়ে গেল, স্লিপ করে ফেললো উটের, আবার উট নয় তো ঘোড়া। ফা খারাতু আনহা ফা কুমতু, আমিও পড়ে গেলাম, এই ঘোড়া পড়ে যাওয়ার সাথে সাথে আমিও পড়ে গেলাম। অতপর আমি উঠে চিন্তা করলাম যে ঘোড়া তো এখন কখন উঠবে না উঠবে বা ঠিক মতো আসে কি না, আমি এখন তীর বের করি আগে তাদেরকে শ্যুট করে ফেলি, আমার নাগালের বাইরে চলে যাওয়ার আগে, জীবন্ত ধরতে না পারলে মৃত ধরে ফেলি, দেরি না করে আমি আমার তীর বের করলাম। কিন্তু প্রথমেই আমি তীর ছোড়ার আগে আমি ওই একই প্যাকেটের মধ্যে তারা রাখছে আবার ওই ভাগ্য পরীক্ষা করা ফালনামা, এক ধরনের তারা ওই যে চলে চক্রের মতো লটারির মতো ঘুরায়, এখানে লেখা আছে যেটা থাকে যে এটা করো, এফ আল করো, তার মানে তুমি তীর ছোড়ো, এটা এক ধরনের তাদের ইস্তেখারা আর কি, কুফরি শরীকের তরিকা। আর যদি লেখা উঠে লা তাফ আল করো না, তাহলে করবে না, আর যদি লেখা উঠে যে নাথিং ক্লিয়ার, তখন আবার চলবে আবার চলবে, যতক্ষণ পর্যন্ত না আসে এফ আল, তুমি অ্যাকশন নাও, তার আগে অ্যাকশন নেবে না। তো আমি যখন বের করলাম প্রথম অ্যাকশনে আসলো ফাস্তাকসাম তু বিহা আদুরুহুম আমলা, আমি ভাগ্য পরীক্ষা করে দেখলাম যে আমি কি ওদেরকে হিট করতে পারবো না পারবো না। ফাখারাজ আল্লাহি আকরাহু, তো যেটা বেরিয়ে আসলো যেটা আমি পছন্দ করি না সেটা বেরিয়ে আসলো, সেটা অর্থ কি তুমি হিট করতে পারবে না, ইউল মিস দেম, এইটা আসলো, তুমি সাকসেসফুলি হিট করতে পারবা না, আল্লাহ আদুর রহম। তা আমি কি করবো, হিট করলাম না তাদেরকে বা আমি তীর ছুড়লাম না, আমি আবার ঘোড়াটাকে ঠিক করে ফেরাকিপ্ত ফারাসি, আমি আবার উঠে উঠলাম, উঠে ও আসাইতুল আজলাম, ওই যে ভাগ্য পরীক্ষা করছিলাম ওটা আমি ইগনোর করলাম, কইছে পারবে না কিন্তু আমি ছাড়ি না, আমি তো 100 উটের পিছনে আসি পাওয়ার জন্য, আমি আবার ঘোড়ায় উঠে আবার আগালাম। ওকে, তারপরে আগাতে গিয়ে তার ঘোড়াটা আছে তাজি ঘোড়া, কাছাকাছি আবার কাছাকাছি এসে গেলাম, আবার আমার ঘোড়া পা ফসকে পড়ে গেল, আমিও পড়ে গেলাম, আবার উঠলাম, এভাবে করে কাছাকাছি আসতে আসতে আমি পিছন দিক থেকে শুনতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছেন। তিনি কিছুই তাকাচ্ছেন না, পিছনে একবারও তাকালেন না। তিনি জানেন যে আমি পিছনে আছি, এরকম ব্যাপার টের পেয়েছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারে বারে তাকাচ্ছেন, আসলো কিনা, কাছাকাছি আসলো কিনা। কালা আবু বকর ইয়া রাসূলুল্লাহ হাদা তালাবু কাদ লাহিকানা, ইয়া রাসূলুল্লাহ এই দুষ্টটা তো আবার এখন কাছে এসে গেছে, খুব কাছাকাছি চলে এসেছে। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহজান ইন্নাল্লাহ মানা, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হইও না, আল্লাহ আমাদের পাশে আছেন। তো সরাকা বলেন যে আমি আরো কাছে আসলাম, যে আমার মধ্যে আর তাদের মধ্যে যে এক বর্ষা দুই বর্ষা পরিমাণ স্পেয়ার বর্ষা পরিমাণ কাছাকাছি একদম, অথবা তিন বর্ষা পরিমাণ কাছাকাছি এসে গেছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার বলুন, ইয়া রাসূলুল্লাহ হাদা তালাবু কাদ লাহিকানা, এসে তো এসেই গেছে আমাদেরকে ধরার জন্য। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাকা, তিনি তখন কাঁদতে থাকলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি আর কষ্ট সহ্য করতে পারছেন না, আল্লাহ নবীকে ধরে ফেলে কিনা, তিনি কাঁদতে থাকলেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা তাবকি, তুমি কান্না করছো কেন আবু বকর, কেন কাঁদছেন আপনি? কালা আমা ওয়াল্লাহি মা আলা নাফসি আবকি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার নিজে ধরা পড়ে যাব এই ভয়ে আমি কাঁদছি না। ওয়ালাকিন আবকি আলাইকা, আপনি ধরা পড়েন কিনা, আপনাকে ধরে ফেলে কিনা, এই ভয়ে আমি কাঁদছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আকফিনাহু বিমা শিতা, আল্লাহ যে তরিকে আপনি পারেন সরাকাকে আপনি মোকাবিলা করেন আমাদের পক্ষ থেকে, তাকে আল্লাহ আপনি থামান। ওকে, তখন সরাকা বলে যে হঠাৎ করে দেখি যে আমার ঘোড়াটা একটা জাম্প করে তার সামনের পা দুটো মাটিতে গেড়ে গেল, মাটির ঢুকে যাচ্ছে তার পা দুটো, একবার বুক পর্যন্ত প্রায় ঢুকে গেল। তো আমি সেখান থেকে লাফ দিয়ে নামলাম, এসে আবার আমার উটটাকে ধাক্কা দিচ্ছি, উঠাচ্ছি, টানাটানি করছি, শেষ পর্যন্ত কিছুক্ষণ পরে অনেক কষ্ট করে উঠ না খালি উঠ বলি ঘোড়া, ঘোড়াটা আবার উঠে গেল। কিন্তু ফেলাম তাকু তুখরিয়া দাই, হ্যাঁ উঠে ঘোড়াটা তার সামনের পা দুটো টানে বের করতে বড়ই কষ্ট হচ্ছে, টানাটানি করে শেষ পর্যন্ত বের করলো। ফাল্লাম ইস্তাওয়াত কাইমাতান, যখন ওখান থেকে সরে এসে ঘোড়াটা দাঁড়ালো, আমি দেখতে পাচ্ছি ইদান লি আসারি আদাইহা ওসানুন সাতিউন ফিস সামাই মিছলুদ দুখান, যে জায়গায় ছোট্ট দুটো ছিদ্রের মতো হয়ে গেছিল, গর্তের মতো হয়ে গেছিল ঘোড়ার পা ঢুকে, সেই জায়গা থেকে ধোঁয়ার মতো করে কিছু বের হচ্ছে একেবারে আকাশ পর্যন্ত, ধোঁয়ার মতো সামথিং অ্যাজ মানে আনইউজুয়াল সামথিং দেখতে পাচ্ছি আমি, অ্যাবনর্মাল। তো সরাকা বলে ফাস্তাকসামত বিল আজলাম, যে এবারে আমি ফাইনালি আমার আবার ভাগ্য পরীক্ষার জন্য বের করলাম আমার যন্ত্র, যন্ত্র ছুড়লাম ঘুরালাম। ফাখারাজ আল্লাযী আকরাহু, যে এত কাছে কাছে এসে গেছি, এবারে আমি তাদেরকে ধরতে পারবো কিনা ভাগ্য পরীক্ষা করে দেখি, হিট করতে পারবো কিনা, শুট করতে পারবো কিনা। দেখলাম যে এবার ভাগ্য বলে পারবা না, এবারও আমাকে মানে ভাগ্যের ভালো কোনো রেজাল্ট আসছে না। ফানাদাইতুম বিল আমান, এখন আমি আমার ভিতরে একটা চেঞ্জ আসলো, আমি চিৎকার করে তাদেরকে বললাম, শোনো আমি তোমাদের ক্ষতি করব না, তোমাদের সঙ্গে কথা বলতে চাই। এই কথা শুনে তারা বিশ্বাস করলেন, ওনারা থামলেন। তো আমি ঘোড়াটাকে নিয়ে একটু এগিয়ে ওনাদেরকে ধরে ফেললাম, কাছে গেলাম, পৌঁছে গেলাম। আর আমি আসলে ইতিমধ্যেই যখন আমার ঘোড়ার এই কয়েকবার এরকম পা ফসকে গেলো, আটকে গেল, তখন আমি চিন্তা করলাম আমার দিলে কথা ঢুকে গেছে যে ইনি রাসূলুল্লাহ হবেন ঠিকই, এবং তার বিষয়টাকে কেউ ঠেকাতে পারবে না, আল্লাহ তাআলা তাকে তা কামিয়াব করবেনই, আমার ভিতরে অলরেডি সেই ক্রিয়া শুরু হয়ে গেছে। তো আমি এসে ওনাকে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লক্ষ্য করে, ইন্না কাওমাকা কাদ জাআলু ফীকা দিয়া, তা আপনি তো জানেন যে আপনাকে ধরার জন্য 100 উটের পুরস্কার ঘোষণা করা হয়েছে। তারপরে আমি বললাম যে এই জন্য তো আমি আসছিলাম, শুধু আমি একলা না, কিন্তু বহু বাহিনী ছোটাছুটি করছে যে যেখানে আছে কারা এরকম খবর নিয়ে পৌঁছাতে পারে, ধরতে পারে, সবাই কিন্তু আছে, আমি তোমাদের ক্ষতি করব না, আমি বুঝে ফেলেছি, আমার আমি ক্ষান্ত হয়ে গেলাম, কিন্তু আমার মনে হয় ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, আরও লোকজন আসবে খবর পেয়ে ধরার জন্যে। আমি ওনাদেরকে কিছু অফার করলাম যে আমার কাছে খাবার টাবার কিছু আছে, কিছু দেবো টেবো কিছু। ওনারা বলে যে না ঠিক আছে লাগবে না, তুমি চলে যাও আমরা ওকে আছি। ওয়ালাম ইয়াসআলানি ইল্লা আন ক্বালা আখফি আন্না, বলে যে আমাদেরকে কিছু খাবার টাবার দেওয়া লাগবে না, তোমার খাবার তোমার কাছে থাকুক, শুধুমাত্র তুমি যদি পারো আমাদের খবর বাকি লোকদেরকে বলার দরকার নাই আমরা কোথায় আছি কোন দিকে যাচ্ছি। কারো সঙ্গে দেখা হলে শুধু আমাদের খবরটা গোপন রেখো, দ্যাটস অল, তুমি চলে যাও। ওকে, তখন সরাকা বলেন যে আমি ওনাকে বললাম যে আমি আমাকে একটা নিরাপত্তার চিঠি দিয়ে দেন, ইন কেস যদি কোনো সময় আপনার লোকজন বা আপনারা আমাকে উল্টা অ্যাটাক না করেন বা কেউ, তো আমি আপনাকে তাড়া করতে এসেছিলাম, এটা কেউ যদি আবার মনে রাখে সুযোগ মতো আপনার অনুসারী কেউ আমাকে মারতে চায় তাহলে একটা চিঠি লিখে দেন যে আমি আপনাদের আপনারা আমাকে নিরাপত্তা দিচ্ছেন। তো একটা চিরকুট লিখে দিলেন, আমের ইবনে ফুহাইরা লিখতে পারতেন, ওনাকে দিয়ে লিখে দিলেন। ওকে, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিকে চলে গেলেন। এখন কিছুক্ষণ আসার পরে সরাকা দেখে যে কিছুক্ষণ পরে এক দল খুঁজতে খুঁজতে আসে, এই দেখেছো নাকি মোহাম্মদকে কোন দিকে গেছে দেখছ? এখন বারে বারে তাকে জিজ্ঞাসা করছে, বিভিন্ন গ্রুপ ছোটাছুটি চলছে জোরসোরে। তখন সে বলে, ফালা ইয়ালকা আহাদান ইল্লা রাদ্দাহু ক্বালা ওয়া ওয়াফা লানা, ওকে, যে কেউ জিজ্ঞাসা করলে বলে দেন না আমি ওদিক থেকে তো আসলাম, ওদিকে তো মোহাম্মদের কিচ্ছু নাই, ওখানে তার কিছু নাই, এদিকে নাই, সে কোন অন্য কোন দিকে আছে দেখো। তো সে কিছুক্ষণ আগে ওনাকে ধরার ফোন দিতে আসে, এখন ওনার থেকে ওনাকে বাঁচানোর জন্য এখন আল্লাহ তাকে কাজে লাগালেন। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য যে আসমান জমিনের কত বাহিনী আছে, এই সরাকাকে আল্লাহ তাআলা এখন কাজে লাগালেন। ওকে, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা হাঁটতে থাকলাম, তারপরে কন্টিনিউ করলাম জার্নি মদিনার দিকে। এর তাহালনা মিন মাক্কা ফা আহইয়াইনা আও সারাইনা লাইলাতানা ওয়া ইয়ামানা হাত্তা আযহারনা, এই যে রওনা করে যেছি গারে সাউর থেকে, আমরা একদিন এক রাত ক্রমাগত হেঁটেছি, থামি নাই, উইদাউট রেস্ট। একদিন হাঁটলাম সকালে আর্লি মর্নিং বের হয়ে, সারাদিন সারা রাত হাঁটলাম, কারণ রেস্ট নিতে গেলেই তো যদি আমাদের দেরি হয়ে যায় ওদের বিভিন্ন দলের মুখে পড়ে যাব, আমরা ক্রমান্বয়ে হাঁটছি, মানে চলে যাচ্ছি, উট দিয়ে পার হয়ে যাচ্ছি, উট দিয়ে যাইতে তো সময় লাগে আর ঘোড়াওয়ালারা তো দ্রুত চলে আসে ধরার জন্য, এই জন্য ওনারা থামেন নাই যে তাদের নাগালের বাইরে যত তাড়াতাড়ি যেতে পারি। একদিন এক রাত পরের দিন দুপুরবেলা আমরা থামার চেষ্টা করলাম যে কোনো এক জায়গায় কিভাবে রেস্ট নেওয়া যায়, এখন তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, আমি তো না, আমি চিন্তা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী অবস্থা, কত কষ্ট ওনার হচ্ছে, খুঁজছি কোনো জায়গায় ছায়া পাওয়া যায় কিনা, কিন্তু মরুভূমিতে কি সহজে ছায়া পাওয়া যাবে? তো আমরা পেলাম, আমি শুধু নজর কুড়াই, শুধু তাকাই যে কোথায় একটু ছায়া পাওয়া যায়, হঠাৎ করে দেখি এক পাশে রাস্তার একটা বড় একটা পাথরের একটা চাটান, এটার সাইজ বড় উঁচু, তো রোদটা তার আড়ালে আছে, বেশ একটু ছায়ার ব্যবস্থা আছে, গাছ নাই কিন্তু একটা পাথর লম্বা চাটান পাওয়া গেলে হঠাৎ করে যে এইটার নিচে একটু ছায়া দেখা যাচ্ছে, বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাবে, আমি সেদিকে চলে গেলাম, ওনাকে নিয়ে আসলাম। এসে আমি ওনার জন্য সুন্দর চাদর দিয়ে ব্যবস্থা ট্যাবস্থা করে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি প্লিজ একটু এখন বিশ্রাম নেন, আপনি একটু ঘুমান, আমি পাহারা দিচ্ছি। উনি নিজের ঘুমের কথা চিন্তা করছেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমি পাহারা দিচ্ছি যে কিছু কোনো দিক থেকে দুশ্মন আসে কি না, বা কোনো দিক থেকে কোনো ধরনের বা খাবার জাতীয় কিছু পাওয়া যায় কিনা, পানি টানি এসে সে আসছে, আর দেশের লোকেরা একটু দুধ খেতেন ওনারা, ছাগলের পাল থাকে, উটের পাল থাকলে দুধ টুধ পাওয়া যায় কিনা কিছু, কারণ মেষ চড়াতে রাখালরা এখানে সেখানে যাওয়া আসা করে, এরকম কিছু পায় কিনা দেখি। তো কিছুক্ষণ পরে দেখি যে একটা ক্রীতদাস কোনো মনিবের কিছু ছাগলের পাল নিয়ে এসেছে, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, লেমান আনতা ইয়া গোলাম, ছাগলের পালের যে রাখাল, তোমার মালিক? সে বলল যে কোরাইশদের মক্কার কোরাইশের একজন নাম বলল, আমি তাকে চিনতে পারলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে তোমার পালের মধ্যে কি ছাগল, এমন কোনো ছাগল আছে যেটা দুধ দোহালে দুধ পাওয়া যাবে? করা নাম, সে বলল যে হ্যাঁ আছে। কুলতু ফাহাল আনতা হালিবুন লানা, তুমি কি একটু দুধ দোহাই দোহাতে পারবা? করা নাম, আমি পারবো দুধ দোহাই দিতে পারবো। তো কার ছাগল এটা জিজ্ঞেস করলেন, এটা আগে চেক করলেন। এখান থেকেই অনুমান করা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন এক ব্যক্তির মালিকের নাম পেলেন যার ছাগলের দুধ তিনি খেয়েছেন, মালিক জানলে মালিক কোনো আপত্তি করবে না। আপনি যদি আপনার পরিচিত কোনো বন্ধুর বাগানে বা বাড়িতে বা কোনো জায়গা সে নাই, আপনার খাবারের দরকার হয়ে গেছে, গাছে ফল আছে অথবা তার কিছু খাবার জাতীয় আছে, আপনি যদি এটা জানেন যে আমার বন্ধু যদি জানে তার এখান থেকে তার অনুমতি ছাড়া আমি খেয়েছি, সে মোটেই মাইন্ড করবে না, বরঞ্চ খুশি হবে, এটা খাওয়া জায়েজ আছে, এটা খাওয়া জায়েজ আছে আপনি ঠেকলে। কিন্তু অন্য লোক যে মালিককে আপনি চিনেন না বা সে আপনাকে অ্যালাউ করবেন না, তারটা খাওয়া জায়েজ নাই। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে আকল খরচ করে দেখলেন যে কে মালিক, ও ওই মালিক, সে আমার কথা শুনে কখনো মাইন্ড করবে না। ও তারপরে বললেন যে ঠিক আছে তুমি দুধ দোহাই দাও, তিনি দুধ দোহাই দিলেন। এরপরে দুধ দোহাতে যখন গেল তিনি বলেন যে দুধে দোহাবা, আমার কাছে অত্যন্ত সম্মানিত মেহমান আছে, তুমি প্রথমে এ ছাগলটা তো এখানে চলাফেরা করছে, ওর এদিকে ওর দুধের ওলান বলা হয় যেটা, সেটাকে একটু ক্লিন করো, ধুলাবালি যেন না থাকে একটু ক্লিন করে ফেলো, কারণ মরুভূমিতে চড়াচড়ি করেছে, বালি লেগে গেছে বাটের মধ্যে নিপলের মধ্যে, ক্লিন করে ফেলো, এরপরে তুমি তুমি নিজের হাতগুলোকে ক্লিন করে ফেলো। এরপরে তিনি বললেন যে ভালো একটা বাটিতে করে, সুন্দর একটা পরিষ্কার বাটিতে করে দুধ ধোয়াই নিয়ে আসো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই বাটি নয়, ওনার নিজেকে পান করানোর জন্য আলাদা আরেকটি চামড়ার মানে জগের পরিবর্তে চামড়ার মস্ক ব্যবহার করতো, ওইরকম একটা নিয়ে আসছেন, ওইটার মধ্যে ঢুকিয়ে ঠান্ডা পানি মিক্স করে ওনাকে একটু খাওয়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওনার কাছে নিয়ে আসলাম, উনি তো ঘুমাচ্ছিলেন, আমি এসে যখন আসছি তখন উনি প্রায় জেগে গেছেন, আর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইশরাব, আপনি পান করুন। তিনি ঘুম থেকে উঠে আমার হাত থেকে দুধ নিয়ে পান করলেন, হাত্তা রাদিয়তু, তিনি ভালোই পান করলেন যে আমি খুব খুশি হয়ে গেলাম, অর্থাৎ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার ছিল দরকার মতো পেয়েছেন, তিনি একটু খেয়েছেন, ওনার এখন এনার্জি হবে, এটা আমাকে খুব আনন্দ দিল। অতঃপর তিনিও পান করলেন। ওইপর বললাম ইয়া রাসূলুল্লাহ এখন তো যাওয়ার সময় হয়ে গেছে, এখন রওনা করে দিই আবার? তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা তখন চললাম। কিছুক্ষণ চলতে চলতে ওনারা লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন, এরপরে দেখলেন কিছুক্ষণ চলতে চলতে আবার ক্ষুধার্ত হয়ে গেলেন, টায়ার্ড হয়ে গেলেন, কারণ কয়েক সময়ের রাস্তা। তো এরপরে আরেকটি ছাগলের পালের রাখালের সঙ্গে দেখা হলো, দেখা হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমার কাছে ছাগলের দুধ দেওয়ার মতো কোনো ছাগল আছে? সে বলে যে না, মা ইন্দি শায়াতুন তুহলাবু, যে আমার কাছে এরকম কোনো ছাগল নেই যেটা দুধ দেয়। এখন এই শীতকালে শুরু হয়ে গেছে, ঘাস টাস ঠিক মতো নাই, এরা তো খেতেও পারে না, কিন্তু এই একটা ছাগল ছিল, দুধ একটু ছিল তার, সেটাও শুকিয়ে গেছে, এখন দেখেন এটা টানলে কিছু বের হয় কি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উদু বিহা, ওই ছাগলটা নিয়ে আস, যেটা আমাদের একটু দুধ ছিল এখন নাই শুকিয়ে গেছে, ওইটা নিয়ে আস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের দুধের বাটগুলোকে ওলানকে একটু টাচ করে দিলেন, দোয়া করলেন। এরপরে দোয়া করার সাথে সাথেই ছাগলের বাটে দুধ পরিপূর্ণ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় একটা পাত্র নিয়ে আসলেন, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে পান করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতে দিলেন। এরপরে যে রাখাল আছে বলে যে তুমি তো কষ্ট পাচ্ছ ক্ষুধায়, তুমিও পান করো, পেট ভরে খাও। এখন এই রাখাল আশ্চর্য হয়ে গেল যে এর থেকে তো এক ফোঁটা দুধ আসার কথা না, দুধ আসলো কেমনে? এরা তো সাংঘাতিক মানুষ দেখা যায়, নিশ্চয়ই এই লোক যিনি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এত দুধে ভর্তি হয়ে গেল, সাংঘাতিক কিছু হবে। রাখাল বললো মান আনতা, আপনি কে? বুঝলাম না, চিনলাম না। ফা আল্লাহ মা রাআইতু মিসলাকা কাত্তা, আপনার মতো এরকম মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখিনি। কোথেকে দেখবে সে জীবনে, দুনিয়ার মানুষ তো দেখেনি এরকম কোন মানুষ। আবার তুরাকা তাক তুমি আলাইয়া হাতা আখবেরুকা, ওকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, তো আমরা যদি আমাদের খবর তোমাকে বলি, তুমি কি সেটা হজম করতে পারবা, লুকিয়ে রাখতে পারবা, সিক্রেসি মেনটেন করতে পারবা, গোপনীয়তা রক্ষা করতে পারবা? কল না, কোনো নিশ্চিন্তে থাকেন, আমি কোনো গোপনীয়তা ফাঁস করব না। তখন তিনি বললেন, ফাইনি মুহাম্মাদুন রাসূলুল্লাহ, আমি হচ্ছি মুহাম্মদ, যাকে আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছেন। তখন রাখাল বললেন, আনতাল্লাযী তাজআমু কুরাইশুন আন্নাহু সাবি, ও আপনার ব্যাপারে কুরাইশ বলে যে আপনি ধর্মত্যাগী, বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়েছেন, আপনি নাকি সেই লোক? ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাহুম লা ইয়াকুলুনা যালিকা, হ্যাঁ তারা আমার ব্যাপারে এরকমই বলে। তখন রাখাল বললেন, আশহাদু ইন্নাকা নাবী, আমি সাক্ষী দিচ্ছি যে আপনি সত্যি আল্লাহর নবী, ওয়া আশহাদু আন্না মা জিতা বিহি হাক্কুন, আপনি যা নিয়ে এসেছেন, যে কথা বলছেন সেটা সব হক কথা, আমি বুঝতে পেরেছি, আমি ঈমান আনলাম। ওয়া ইন্নাহু লা ইয়াফালু মা ফাআলতা ইল্লা নাবিয়্যুন ওয়া আনা মুত্তাবিউকা, আপনি যে কাজ করেছেন কোন নবী ছাড়া এইরকম কাজ কারো দ্বারা হতে পারে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি ইল্লা নাবিয়্যুন ওয়া আনা মুত্তাবিউকা, আমি আপনার অনুসারী হয়ে গেলাম, আপনার উম্মত হয়ে গেলাম। فقال صلى الله عليه وسلم انك لا تستطيع ذلك يومك فاذا بلغك اني قد ظهرت فاتنا, এখন আমাকে অনুসারী বলতে বলছে যে আমি আপনাকে জয়েন করে ফেলি, আমি আর ওদিকে না গিয়ে আমিও আপনার সঙ্গে হিজরত করা শুরু করে দেই। তিনি বললেন যে না, রাখো, তুমি এই মুহূর্তে এখন এটা পারবে না, লুকিয়ে রাখো, তোমার ভিতরে এটাকে সময় আসবে, যখন তোমাকে আল্লাহ সময় সুযোগ দিবেন যে আমাকে আল্লাহ মদিনায় সুযোগ সুবিধা করে দিয়েছেন, সব কিছু সেটেল হয়ে গেছি, তখন তুমি সুযোগ মতো হিজরত করে চলে এসো। তাহলে তিনি ইসলাম কবুল করে ফেললেন। এরপরে আরো কিছু ঘটনা সেখানে ঘটলো, সেটা আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন একই উটে দুজন, তিনি আলাদা উটে দুই উট আনছেন না, ওই দুই উটে আর দুইজনকে দিচ্ছেন, ওনার ভৃত্য ক্রীতদাস আর যে লোক গাইড রাস্তা চিনেছে, আর তিনি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক উটে আছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার উনি পিছনে বসেছেন উটে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দিয়েছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বয়সে মুরব্বী কেসেমের এবং বেশ পরিচিত, আরব মক্কা মদিনার আশেপাশে অনেকে ওনাকে চেনেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এইভাবে মক্কার বাইরে লোকেরা সহজে চেনেন না, উনি তুলনামূলকভাবে এখনো যুবকের মতো। তো লোকেরা বলে, ও আচ্ছা আবু বকর আপনি, আপনার তো পিছনে বসে, সামনে কে? কিছু অন্যান্য লোকেরা জিজ্ঞাসাবাদ করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হাদা রাজুল ইয়াহদিনি আত-তরিক, রাস্তা এই বেচারা আমাকে রাস্তা দেখাই নিয়ে যান, আমাকে রাস্তা দেখান। ফায়াহসাবুল হাসিব আন্নাহু ইয়ানি বিহি আত-তরিক, এখন এই কথার উত্তর শুনে লোকেরা চিনে যে রাস্তা চিনে না, তো ওনাকে রাস্তা চিনিয়ে নিয়ে যায়। আর এটা কিন্তু আবু বকরের জন্য আবার মিথ্যা কথা হয় না, কারণ আল্লাহ দিনের রাস্তা তো উনি ওনাকে দেখান, আর লোকেরা মনে করছে দুনিয়ার রাস্তা দেখা, অসুবিধা নেই। ওকে, তো এরপরে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল এখন আরেক মহিলার সঙ্গে, চলতে 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 ওনারা টায়ার্ড হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, এখন খুঁজছেন কোনো জায়গায় আশ্রয় পাওয়া যায় কি না। এখন উম্মে মাবাদাল খোজাইয়া নামে এক মহিলা, একটু বয়স্ক মহিলা, ওনার একটা ক্যাম্প আছে রাস্তার মধ্যে, দুটো ছোট ছোট তাঁবু আছে, একটা তাঁবুতে উনি থাকেন ওনার স্বামী সহ, আর কোনো পথিক মেহমান আসলে তারা আবার একটু মেহমানদারি করেন, পানি টানি দেন, খাবার থাকলে খাবার দেন, তাদের জন্য আর একটা তাঁবু আছে। তো যেতে যেতে যখন ওনারা আসলেন এই চারজন, তারা একটা দূর থেকে তাঁবু দেখে ওদিকে গেলেন যে কিছু পাওয়া যায় কি না, ওখানে পালেন উম্মে মাবাদ আল খোজাইয়াকে পেলেন। তিনি ছিলেন একটু বয়স্ক মহিলা, মোটামুটি তেমন খুব দুর্বলও না, এমনি মোটামুটি চলাফেরা করতে পারেন ভালোই। তিনি অপেক্ষা থাকেন কোনো মুসাফির গেলে তাদেরকে খেদমত করবেন। ওনাকে গিয়ে ওনারা জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে খরিদ করার মতো ছাগল টাগল এরকম গোস্ত কিছু আছে, আমরা কিনে নিব। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ভালো পয়সা নিয়ে গেছেন, ওনার উনি ব্যবসায়ী ছিলেন, কয়েকটা দোকান বিক্রি করে টোরে হিউজ অ্যামাউন্ট অফ মানি তিনি জোগাড় করে নিয়ে আসছেন। যখন তিনি হিজরত করে চলে আসছেন, তো খবর হয়ে গেছে, তো পরের দিনই ওনার বাবা আবু কুহাফা, ওই বাড়িতে থাকেন না, আর আলাদা বাড়িতে থাকেন, আবু কুহাফা তখনও কাফের, কিন্তু জানেন ছেলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসারী তার জন্য একদম নিবেদিত প্রাণীগুলো জানেন, মাঝে মধ্যে ছেলেকে বুঝাইতেন। ওই যে আমরা শুনছি না যে অনেক কৃত দাসকে আজাদ করে দিয়েছেন মুসলমানদেরকে, বেলাল রাদিয়াল্লাহু আনহু কৃত দিকে, তো বাবা বলে যে বাবা তুমি তো দাস আজাদ করো, তো এইরকম গরিব টরিবে একেবারে কালো কাফরি গুলো যেগুলো দাম কম, যেগুলো শক্তি না, এগুলো আজাদ করো কেন? যদি তুমি দাস মুক্ত করবে তাহলে শক্তিশালী মুক্ত করো, তাহলে তোমার এক সময় কোন দরকার হলে তাদেরকে ডাক দিলে কাজে লাগবে, দুশ্মনের মোকাবিলা করবে। তো তিনি বেশি বাধাও দেন না, আবার ছেলের কল্যাণও চান। হঠাৎ করে খবর পেলেন তিনি মক্কায় খবর হয়ে গেছে তার ছেলে তো চলে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, ফ্যামিলি তো নিতে পারে নাই, ফ্যামিলি রয়ে গেছে মক্কা। তো নাতি নাতিনকে দেখতে আসেন, এসে আসমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে আছেন। বললেন আসমাকে যে তোমার বাবা চলে গেছে, টাকা পয়সা সব নিয়ে চলে গেছে? আসলে তো প্রায় সবই নিয়ে গেছে, আল্লাহর ভাই তাওয়াক্কাল করে খুব সামনে রেখেই বাচ্চা কাচ্চার জন্য আল্লাহর ভাই তাওয়াক্কাল করে সবই নিয়ে গেছে। এখন আসমা রাদিয়াল্লাহু আনহা বুদ্ধিমান, মা আয়েশা তো ছোট, আসমা ওনার বড় বোন, অনেক বুদ্ধিমান। উনি বলেন না অনেক টাকা পয়সা রেখে গেছে, কোথায় টাকা রাখছে, কেমন রাখছে, আসলে ঠিক কিনা। তো আসমা চিন্তা করলেন এখন যদি এই খবর দিয়ে দেই তাহলে উনি আবার ওনার কাছে কাফেররা জানে, তাহলে বলবে যে আবু বকর তো বহু টাকা নিয়ে গেছে, তাহলে ধরার জন্য আরও জান দেবে, টাকা এগুলো পাওয়া যাবে। তো এখন বলেছেন না অনেক টাকা রয়ে গেছে, না সত্যি বলো, কয় আপনি দেখবেন? তো যেই জায়গার মধ্যে ঘরের পিলারে এক জায়গায় গর্ত করে ওখানে কিছু স্বর্ণের, তখন তো নোট ছিল না, কয়েন মানে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা এগুলো থাকে ওখানে রাখে। তো লোক তো অন্ধ, তো আসমা রাদিয়াল্লাহু আনহা কি করছে, কতগুলো গোল গোল পাথরের মতো ওখানে ঢুকেই বেশি করে, কয় আপনি আসেন দাদা দেখবেন এইদিকে আসেন। তো কয়েনের উপরে বা ওই পাথরগুলোর উপরে কত একটা কাপড় ঢেকে দিয়ে কয় কাপড়ের ভিতরে উপরে দিয়ে হাত দিয়ে দেখেন, এই যে অনেক ঝরঝর করে হাত দিয়ে, কো না আমার ছেলে তো তোমার কিছু রাখি গেছে তোমার জন্য, যাক ভালোই হয়েছে তোমাদের সময় দিনকাল যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু আসলে টাকা প্রায় সব নিয়ে গেছে। তো বললেন যে উম্মেমা আবাদকে, তোমার কাছে টাকা পয়সা আছে আমাদের কাছে, তুমি একটু গোস্ত বিক্রি করতে পারবা অথবা ছাগল বিক্রি করতে পারবা জবাই করে দিয়ে, অথবা তোমার কাছে যদি কোনো খেজুর টেজুর থাকে আমাদের একটু খাবারের দরকার, যা নিয়ে গেছিলেন মক্কা থেকে এগুলো শেষ হয়ে গেছে এখন। এখন সেই বেচারি বলল যে আমাদের তো আসলে আপনারা জানেন এখন অভাবের সিজন চলছে, কিচ্ছু নাই, এখন না কোনো গোস্ত আছে বিক্রি করার মতো, না কোনো খেজুর আছে, আমরা তো মেহমানদেরকে প্রতিদিকে চেষ্টা করি কিছু খাওয়াতে, কিন্তু দিস টাইম ইজ ভ্যারি ব্যাড, আমাদের ছাগলগুলো চড়াইতে নিয়ে গেছে, ওগুলো দুধ নাই, আর ঘরের কোনায় একটা ছাগল পড়ে আছে ছোট সাগি, যেটা এত দুর্বল এটা যেতে পারে না বাকি ছাগলের পালের সাথে, এ একলা এখানে পড়ে আছে, এখনো জিন্দা আছে আর কি। তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ছাগলটাকে দেখলেন, বললেন মা হাদিহি শাত ইয়া উম্মে মা আবাদ, এই ছাগলটার সমাতার কি এটা যায় নাই? বলে যে কালা শাতুন খাল্লাফা হাল জাহদু আনিল গানাম, এই বেচারি ওগুলোর সঙ্গে হেঁটে যাওয়ার মতো শক্তি তার নাই, সেইখানেই কোনো রকমে আছে। তখন তিনি বললেন হাল বিহা মিন লাবান, যে তা এই ছাগল থেকে দুধ পাওয়া যাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন কলাত হিয়া আজ হাদু মিন দালাক, আল্লাহ দুধ দেবে কোথেকে ছাগল, তার নিজে যা নিয়ে তো টানাটানি। তখন তিনি বলেন আতা দানিনি লি আন আহলি বাহা, তুমি আমাকে পারমিশন দিলে আমি এইটাকে দুধ দোহাই, ইনশাল্লাহ দুধ বের করার চেষ্টা করব। কলাত ইন রাই তা বিহা হালাবান ফাহলিবা, আল্লাহ যদি পারেন তো করেন, কোনো আপত্তি নাই, সে তো মনে করে দেখি সে একটু টানাটানি করবে, আসলে তো কিছু আসবে না। ওকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ পড়ে ওলানটাকে এমনি করে মুছে দিলেন, দিয়ে আল্লাহর নাম বিসমিল্লাহ তাআলা বিসমিল্লাহ পড়লেন, ওয়াজআলহা ফি শাতিহা, এবং ওই মহিলাকে জন্য দোয়া করলেন তার ছাগলের জন্য আল্লাহ বরকত দান করেন। ফাতাফাজ্জাত আলাইহি, তখন কি হয়ে গেল যে আসছে করে ছাগলটা তার পাটাকে খুলে দিল, দুধ তার নামছে এখন। ওকে, ওয়াদাররাত ফাজতাররাত, এবং তার দুধের ওলানটা ফুলে গেল, বাটগুলো মোটা হয়ে গেল এবং দুধে এখন টপটপ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, এবার পাত্র নিয়ে আসো, দুধ হব আমি এখন। নিয়ে আসলো, এরপরে তারা দুধ এমন দোহান দোহালেন তিনি যে বালতি বা যে পট ছিল এটা একদম ভর্তি হয়ে গেল, ফ্রেশ দুধের একটা ফেনার মতো হয়, আকর্ষণীয় দেখতে ভালো লাগে একদম, এরকম ফ্রেশ দুধের আকর্ষণে বালতি ভর্তি হয়ে গেল ফেনা দিয়ে উপরে অংশে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে পান করলেন, আবু বকরকে পান করলেন, উম্মে মাবতকে বললেন যে মা তুমিও পান করো এখন। সবাই ওনারা চারজনেই পান করলেন, করে বললেন যে শাশুড়ি গেছে, এবার আমি আরো দোহাই তোমার স্বামী সহ তোমার লোকজন আরো আসলে খাওয়াতে পারবা। আবার আবার দোহাইয়ে তিনি বালতি ভর্তি করে দিয়ে গেলেন, তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবু মা আবাদ মহিলা স্বামী চলে আসছেন বুড়া ছাগলের পাল নিয়ে। ছাগলগুলো এভাবে আসতেছে যে হাঁটতে পারতেছে না, মনে করেন ছাগলের পালের গলা মাটিতে ঢুকে পড়বে, ঘাস নাই, খুব কষ্ট করে আসছে। এরপরে যখনই উম্মে মা আবাদ বললেন যে জলদি আসো এদিকে, আজকে তাজা দুধ খাওয়াবো তোমাকে, একবারে ফ্রেশ দেখো। এই যে হ্যাঁ ফ্রেশ দুধ কোথায় পেলাম, মিন আইনাল্লাহ কি হাদা ইয়া উম্মে মা আবাদ, উম্মে মা আবাদ এত তাজা দুধ কোথায় পেলে? বর্ষা ও আজ এবং হা এল যে ছাগলের বাচ্চা রেখে গেছি, এ তো কোনোদিন তার গর্ব হয় নাই, বাচ্চাও হয় নাই, দুধ তো হওয়া দূরের কথা, তা জানিয়ে টানাটানি বলা হালু ফিল ভাই, এই ছাগল ছাড়তে বাড়িতে আর কোনো ছাগল ছিল না, তুমি কোথায় পেলে দুধ? قالت لا والله الا انه مر بنا رجل مبارك من حاله كذا وكذا আল্লাহর কসম এক আজীব ঘটনা ঘটে গেছে, এমন মোবারক এক মানুষ আসছিল বরকতওয়ালা মানুষ, কি বলবো তোমাকে, তার কাহিনী বলে শেষ করার মতো না, এমন মানুষ আমি জীবনে দেখিনি। তার কারণে তিনি এভাবে এই ছাগলের কাহিনী বললেন, কিভাবে দুধ বের করলেন সব বললেন। শুনে এখন আবু মা আবাদ বলেন, সেফিহে লিয়া উম্মে মা আবাদ, উম্মে মা আবাদ লোকটা দেখতে কেমন ছিল তার সমস্ত বর্ণনা তুমি আমাকে বিস্তারিত দিতে পারবে? উঁচু কদ্দুর, লম্বা কদ্দুর, মোটা না চিকন না পাতলা, একটু ভালো করে বলো তো লোকটা কেমন, কথা কেমনি বলে ইত্যাদি। তখন উম্মে মা আবাদ, এই বেদুইন মহিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের গঠনের চলাফেরার বেশ কিছু বর্ণনা দিলেন তার স্বামীকে। এই বর্ণনাটা সিরাতে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনার সবচেয়ে বেশি খবর এসেছে। পরে উম্মত এই কাহিনী থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিক গঠনের সব কিছু সবচেয়ে ভালো করে জানতে পারে, লিখিত আকারে বা এরকম রেওয়ায়ত আকারে আর কেউ বলতে পারেন নাই, অনেক সাহাবিরাও এত এত ক্লিয়ারলি বলতে পারেন নাই উম্মে মা আবাদ যেভাবে বর্ণনা করেছেন। তো তিনি তখন বর্ণনা করলেন, আমি দেখতে পেলাম লোকটার চেহারা এত উজ্জ্বল, আলোকিত চেহারার মানুষ, চেহারা খুবই উজ্জ্বল, পরিষ্কার ফর্সা, আবলাজাল ওয়াজহে, এগেইন শরীরটাও যেমন তার খুব উজ্জ্বল রঙের, চেহারাটাও খুবই মানে উজ্জ্বল, হাসানাল খাল তার গঠনটা একেবারে পারফেক্ট, বডি কনস্ট্রাকশন একদম পারফেক্ট, সুন্দর করে গড়িটা গঠন হয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে গঠন করা, লাম তাইব হুসুজলাতুন, তার পেটটা কিন্তু বড় না, একদম স্লিম বডি, ওকে, ওয়ালাম তুজরিহে সুলাতুন, ওকে, আর তার মাথাটা সাইজও ছোট না, একদম মিডিয়াম সাইজ, ওয়াসিমুন কাসিমুন, ওয়াসিম অর্থ হচ্ছে যে খুব সুন্দর গোলাকৃতি বা কাছাকাছি চেহারা, আর কাসিমুন হচ্ছে অ্যাগেইন খুব সুন্দর আকর্ষণীয় চেহারা, ফি আইনাইহি দাআজুন, তার চোখগুলোর সাদা অংশটা খুব সাদা, কালো অংশটা গভীর কালো, এই চোখের সাদাটা যদি বেশি সাদা থাকে, কালোটা যদি গভীর কালো থাকে, এই চোখটা কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় হয়, ওয়া ফি আসফারিহি ওয়াতাফুন, আর তার যে চোখের ভ্রুগুলো আছে এগুলো লম্বা লম্বা, এগুলো যদি একটু লম্বা হয় তাহলে কিন্তু চেহারাটা আকর্ষণীয় হয়। ওয়াফি সৌতিহি সাহালুন, আর তার গলার কথা বলার ভাষার মধ্যে, আওয়াজের মধ্যে বেশ মজবুত কণ্ঠে কথা বলেন, কথাটা দুর্বল না, বলিষ্ঠ কণ্ঠে তিনি কথা বলেন। ওয়াফি অনকিহি সাতাউন, ওকে, আর তার এই গলাটা একটু লম্বা, খুব লাগানো না, লম্বা গলাও মানুষের জন্য দেখতে শুনতে সুন্দর, সৌর্যবীর্যের লক্ষণ। ওয়াফি লিহিয়াতিহি কাসাসাতুন, আর তার দাড়ির মধ্যে আছে যে দাড়িটা মাঝারি সাইজের দাড়ি, একটু ঘন দাড়ি, একেবারে খুব অনেকে লম্বা দাড়ি একেবারে নাভি পর্যন্ত চলে আসে, এত লম্বাগুলোও না, আবার একেবারে ছোটও না, মোটামুটি চাপ দাড়ি, মুখ ভর্তি সুন্দর দাড়িগুলো। আকরানু, আকরান অর্থ হচ্ছে তার দুটো ভ্রু কাছাকাছি, মানে খুব তফাত না, একটু কাছাকাছি এসে গেলে এটা সুন্দর লাগে, দুই দোনো চোখের ভ্রুটা কাছাকাছি। এরপরে হচ্ছে ইনসামাতা ফালাইহিল ওয়াকার, তিনি যখন কথা বলেন না তখন বোঝা যায় যে লোকটি খুব গম্ভীরভাবে চিন্তা করছেন, তার ব্যক্তিত্ব ফুটে উঠে, তিনি পাতলা মানুষ না, বলে লোকটা খুব পাতলা না, তার অর্থে কি ভারী মানুষ, অর্থাৎ তিনি গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব। ওয়া ইন তাকাল্লামা সামাহু আলাহুল বাহা, আর যখন কথা বলেন এত সুন্দর করে কথা বলেন, কথার উচ্চারণ, শব্দভঙ্গি, উচ্চারণ ভঙ্গি শব্দগুলো খুব সুন্দর। আজমালুন নাস, মানুষের মধ্যে এত সুন্দর মানুষ সহজে হয় না, দেখতে শুনতে সব দিক থেকে। ও আবহাহু মিন বাঈদ, দূর থেকে যেমন তাকে দেখলে সুন্দর লাগে, ও আহসানহু আজমালু মিন করিব, কাছে আসলেও সুন্দর লাগে, কাউকে দূর থেকে সুন্দর দেখা যায়, কাছে গেলে সুবিধা মনে হয় না, এরকম না। হলু উল মানতেক, যখন কথা বলে তার কথা শুনতে খুব ভালো লাগে, কথা শুনতে মনে চায়। ফাসলান লা নাজার ওয়ালা হাজার, প্রত্যেকটি কথাকে পরিষ্কার করে ক্লিয়ার করে বলে, খুব দ্রুত কথা বলে না, শব্দ আর একটা আরেকটাকে খেয়ে ফেলে না, অথবা এত কম কথা বলেন না যে ক্লিয়ার হলো না, ক্লিয়ার করে বলেন, আবার এত বেশি কথা বলবে বলেন না যে আপনি বিরক্ত হবেন। কান্না মানতে কাহু খারাজাতু নাজমিন ইতাহাদ্দার না, তার কথাগুলো মনে হয় যে মুখ থেকে একটা একটা করে মনি মুক্তা ধরে ধরে পড়ছে। দেখছেন বেদুইন মহিলার ভাষা কি কিভাবে প্রেজেন্ট করছে। রাবাতুন, লোকটা সাইজের দিক থেকে খুব লম্বা না, আবার খুব বেটে না, মাঝারি, একটু লম্বাটে মাঝারি। লা তাসনাহু মিন তুল, খুব বেশি লম্বার কারণে মানুষ কেমন একটু দেখতে অকওয়ার্ড লাগে, এরকম নয়। ওয়ালা তাক্তামিহু তাক্তাহিমুহু আইনুন মিন কিসর, আর বেটে বললেও লোকেরা তাকে অবজ্ঞা করতে পারে না। গোসনুন বাইনা গোসনাইন ফাহুয়া আন্দর, এই দুইটা লম্বা এবং বেটে ঠিক মাঝখানে তার অবস্থান। আন্দরু সালাসাতে মানদরন, আগেইন বারবারে বলছেন, দেখতে শুনতে খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব। ও আহসানুহু কদরান, যে কোনো লোক তাকে সম্মানের সাথে দেখবে। লাহু রুফাকাউন ইউহাফুনা বিহি, তার সঙ্গী সাথীগুলো তার জন্য পাগল, তার খেদমতে অস্থির, তাকে এত মহব্বত করে। ইন ক্বালা সামিউ লিকাউলি, তিনি কিছু বললে তারা সবাই মনোযোগ দিয়ে সে কথা শুনে এবং আমল করে ফেলে। ওয়া ইন আমারা তাবাদারু ইলা আমরিহি, যে কোনো হুকুম করলেই সবাই, এই তিনজন তো সাথে ছিল, সবাই অস্থির হয়ে যায় তার হুকুম কার্যকরী করার জন্য। মাহফুদুন মাহসুদুন, তিনি হচ্ছেন যাকে খেদমত করতে পেলে সবাই ধন্য হয়, আর তার পাশে সবাই জমায়েত হয়ে যায়, তিনি এমন চরিত্রের লোক। লা আবিসা ওয়ালা মুফান্নিদ, তিনি চেহারার মধ্যে কখনো বিরক্তি ফুটে ওঠে না, আর তিনি কখনো মুফান্নিদ নন, যে ব্যক্তি কথা বলতে গেলে কথা মুখে আটকে যায়, এরকম কিছু না। এই বিস্তারিত বর্ণনা শুনলেন উম্মে মাআবাদের কাছ থেকে, আবু মাআবাদ তার স্বামী শোনার পরে বললেন, হাদা ওয়াল্লাহি সাহিব কুরাইশ, আমার তো মনে হচ্ছে কুরাইশদের ওই লোক, আল্লাযী যুকিরা লানা মিন আমরিহি মা যুকির, তার ব্যাপারে আমাদেরকে যা ভয় দেখানো হয়েছে, যে ডেঞ্জারাস কথা বলা হয়েছে, যে জঘন্য ব্যক্তি, তার কথা কেউ শুনবা না, তার কাছে যাবা না, এভাবে যে তার কুরাইশের যে সমস্ত কথা বলেছে, আমার তো মনে উনি তো সেই লোক, কিন্তু তোমার থেকে শুনে আমি বুঝলাম কোরাইশরা এত ভালো মানুষটাকেই তারা শত্রুতার পথ বেছে নিয়েছে। লাকাদ হামামতু আন আসহাবাহু, আমার মনে চায় আমি এখনই গিয়ে জয়েন করি, তার সাথী হয়ে যাই। ওয়ালা আফআলানা ইন ওয়াজাদতু ইলা যালিকা সাবিলা, তবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে রাস্তা দিলে, সুযোগ হয়ে গেলে আমি এটা মিস করব না, এই লোকের সঙ্গী হওয়া আমি ছাড়ব না। পরবর্তী পর্যায়ে অবশ্য আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন, তারা মদিনায় গিয়েছেন, এনার হাতে ইসলাম কবুল করেছেন। কাহিনী হয়তো আসবে এক সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদকে খুব সম্মান করেছেন, এবং উম্মে উনি চলে যাওয়ার পরে উম্মে মাবাদের বাড়িতে বরকতে ঘর ভর্তি হয়ে গেছে, ছাগলগুলো সবগুলো সুস্থ হয়ে তাজা মোটা হয়ে বরকতে মাসা জায়গা দিতে পারে না। এদিক দিয়ে ওনার চলে গেলেন, এখন মক্কা লোকের ধরতে পারে নাই। তো মক্কার মধ্যে একদিন রাত্রে তারা যেখানে উম্মে মাবাদের ঘরের থেকে বের হয়ে তিনি মদিনার দিকে আরো এগিয়ে যাচ্ছেন, ওই রাতেই একটা আওয়াজ মক্কা লোকেরা শুনতে পেল। ও আসবাহা সাউতু বে মক্কা আলিয়ান, উঁচু একটা আওয়াজে কথা আসছে। ইয়াসমাউনাহু ওয়ালা ইয়াদরুনা মান সাহিবুহু, তারা শুনে কিন্তু কথা বলে কে এটা তারা চিনতে পারছে না, বুঝতে পারছে না কোত্থেকে আওয়াজ আসছে, কে বলছে। তারা একটা কবিতা পড়ছেন, সেই লোক জাযাল্লাহু রাব্বুন নাসি খাইরা জাযাইহি রাফিকাইন হাল্লা খাইমাতা উম্মা মাবাদি, যে আল্লাহ তাআলা যিনি মানুষের রব তিনি উত্তম জাযা দান করুন ওই মহিলাকে যিনি দুইজন সঙ্গীকে জায়গা দিলেন, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে, উম্মে মাবাদের জন্য দোয়া করছেন, এটা কোনো মুসলিম জিন। হুমা নাযালা বিল গারি ওয়া তাহালা বিহি ফায়া সাআদা মান আমসা রাফিক মুহাম্মাদি, তারা এই গুহার মধ্যে ছিলেন কিছুদিন এবং সেখান থেকে তারা চলে গেলেন, তার সঙ্গে মুহাম্মাদের যে সঙ্গী হয়ে গিয়েছিল সেই লোকটা যে কতই না সৌভাগ্যবান এই আওয়াজ শুনতে পাচ্ছে, এই আওয়াজ শুনতে পাচ্ছে মক্কা সবাই। আসমা রাদিয়াল্লাহু আনহা, আমি শুনতে পাচ্ছি যে উম্মে মাবাদের কথা আসলো, হয়তো তার পরিচয় আছে মক্কা থেকে মদিনা থেকে যখন লোকেরা যায়। ইতিমধ্যে কিন্তু ওনারা মক্কা ঘুরে পরে যখন মাঝ রাস্তায় গিয়েছেন তখন ওনারা অলরেডি মদিনার রাস্তায় উঠে গিয়েছেন, কারণ ঘোরার কাম শেষ, এখন মদিনার পথে আছেন। তো যখন এই মুহাম্মদ এবং তার সাথীর কথা বলা হয়েছে, আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি যখন শুনলাম মাকাফনা সালাত লায়াল, তিন রাত্র পার হয়ে গেছে, এরপরে চতুর্থ দিনের খবর পড়ে গেল, ওমা নাদরি আইনা উজ্জিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনি যে কোন দিকে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ডাইরেকশন কোন দিকে, কোন হালতে আছেন, সেফ আছেন না ধরা পড়ে গেছেন, এগুলো নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি, কোনো খবর তো কমিউনিকেশন আর নাই। আর হাত্তা আকবালা রাজুলুম মিনাল জিন মিন আসফালে মক্কা, মক্কার নিচু এলাকা থেকে একটা জিন এগিয়ে এসে মক্কামুখী হয়ে একটা জোরে আওয়াজ দিয়ে এই কবিতাগুলো যখন পড়ল, আর সবাই এই কবিতা শুনছে, আওয়াজ শুনছে কিন্তু কেউ দেখে না, আমি যখন ফালাম্মা সামিনা কাউলাহু, আমরা তখন এই আওয়াজ আমাদের কানে আসলো, আরাফনা হাইসু উজ্জিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন বুঝে ফেললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন। ওনারা বলেন নাই যে আমরা মদিনা থেকে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি এই কথা বলে দিছেন, কারণ মেয়েদেরকে অত্যাচার করে কথা জানে বের না করতে পারে। ওয়ানা ওয়াজহু ইলাল মদিনা, আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে উনি মদিনার দিকে রওনা হয়ে গেছেন, যেখানে অন্যান্য সাহাবীরা এসেছিলেন। এরপরে পথের মধ্যে আরো কিছু হয়ে গেল, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে কিছুদিন পরে গামিম এলাকায় যখন পৌঁছলেন তিনি, সেখানে বোরাইদা ইবনুল হুসাইব নামে একজনকে পেলেন, একজন বেদুইন, তার সঙ্গে লোকজন আছে বেশ কিছু লোক, তাকে তিনি ইসলামের দিকে দাওয়াত দিলেন, পালিয়ে যাচ্ছেন মদিনার দিকে কিন্তু দাওয়াতি কাজের সুযোগ মিস করছেন না, এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে বোরাইদা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে ফেললেন। ফা আসলামা হুয়া ওয়া মান মাআহু, তিনি আর তার সঙ্গে যারা ছিল তাদের এলাকার বেদুইন পল্লীর সবাই ইসলাম কবুল করে ফেলল। প্রায় সামানিনা বাইতান, 80 ঘর ছিল আশেপাশে, 80 ঘর লোক সব ইসলাম কবুল করে ফেলল। তো এই বোরাইদা এই এলাকায় থাকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোগাযোগ ছিল, কিছু আমল শিখে আমল করতে থাকলেন, তখন তিনি মদিনায় যান নাই। উহুদ যুদ্ধের পরে তিনি মদিনায় গিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যোগ দিলেন মুহাজির হিসাবে, এবং পরে তিনি উহুদের পরে যোগ দিয়ে তিনি হুদাইবিয়ার যুদ্ধে, বাইয়াতের রিদওয়ান, এই সমস্ত সফরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গ দিয়েছেন। এবং এই বোরাইদার ছেলে বলেন যে তার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে প্রায় 16টি যুদ্ধে পরে অংশগ্রহণ করেছিলেন, 16টি যুদ্ধে। ওকে, এবং তিনি খাইবার যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাতে মুসলমানদের পতাকা তুলে দিয়েছিলেন যে আপনি এই পতাকা ধরে রাখবেন, ওনাকে সম্মানিত করেছেন। আরেকটি হাদিস এসেছে যে আমরা যখন খাইবারের যুদ্ধে ছিলাম তখন ওনার এই কথা সেখানে এসেছে। ওকে, পরবর্তী পর্যায়ে বোরাইদা মদিনায় সেটেল হয়ে যান, অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে তিনি মুসলমানদের আন্ডারে যখন বসরা চলে আসে তিনি বসরা হিজরত করেন এবং সেখানে তিনি যে ঘর বানান, অতপর তিনি খোরাসানের যুদ্ধে অংশগ্রহণ করেন, এরপরে তিনি সেখানে ইন্তেকাল করেন। তিনি হচ্ছেন খোরাসান এলাকায় সর্বশেষ সাহাবি যিনি ইন্তেকাল করেছিলেন। ওনার ইন্তেকাল হয়েছিল প্রায় নবী করিম ইন্তেকালের পরে হিজরা 62 সনে তিনি ইন্তেকাল করেন। মোটামুটি মাশাল্লাহ ভালোই হায়াত পেয়েছিলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে। এরপরে ওনার মদিনার দিকে কাছে কাছে আরো এগিয়ে গেলেন, যেতে যেতে দেখলেন যে মক্কা আর কিছু লোক যারা সিরিয়াতে ব্যবসা করতে গিয়েছিলেন তাদের ছোট্ট একটি দল ব্যবসা করে ফেরত আসছেন। তাদের মধ্যে কিছু মুসলিমও ছিলেন, একজন হলেন জুবাইর ইবনে আওয়াম। তো জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু মুসলিম, তিনি ব্যবসা করে আসছেন, কিছু কাপড় চোপড় হাদিয়া কিনে নিয়ে আসছেন। তিনি ওনার সঙ্গে দেখা হয়ে গেল, তখনও তিনি হিজরত করেননি, কাফেররা ওনাকে তখনও চড়াও হয় নাই, ওনার সঙ্গে তত খারাপ সম্পর্ক নাই। তো জুবাইর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে 2 পিস সুন্দর সাদা কাপড় ড্রেস উপহার দিলেন সিরিয়া থেকে নিয়ে এসে। ওকে, এ ব্যাপারে সাদ রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, লাম্মা তাহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খারার ফি হিজরাতি ইলাল মদিনা ফাকান মিন আল গাদে লাকিয়াহু তালহা ইবনু উবাইদুল্লাহ কাদামা মিন আশ-শাম। আবার আরেকজন তালহা ইবনু উবাইদুল্লাহ সিরিয়া থেকে তিনি ফেরত আসলেন মক্কা দিকে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শাম দেশ থেকে আনা নতুন সুন্দর কাপড় উপহার দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত গতিতে একটু এগিয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু কিন্তু ইসলাম কবুল করেছেন, কিন্তু তিনি আবার মক্কায় গেলেন এই জন্যে যে কথাবার্তা হলো উনি মক্কায় গিয়ে প্ল্যান করবেন হিজরত করার জন্যে, এবং কীভাবে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ফ্যামিলি রেখে এসেছেন ওনাদেরকে সহ কীভাবে মদিনায় নিয়ে আসবেন তার প্ল্যান প্ল্যান করে তিনি মক্কা দিকে চলে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে জার্নি অব্যাহত রাখলেন। এরপরে তিনি মদিনা পৌঁছে যাবেন, সময় ঘনিয়ে গেছে, এবং সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ তাআলা।